সুন্দর আমাদের অত্যন্ত শ্রদ্ধ ভজন মুরব্বী মোজাম্মেল আঙ্কেল সাহেব, তিনি একটা সুন্দর কথা বলেছেন যে এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে এই বাইতুল জান্নাহ, এখানে কিভাবে একটা ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করে যায় করা যায়, এটা ভূমিকাটা কিভাবে হবে। আসলে সাবজেক্টটা একটু লম্বা, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে হলো এটা, এই দায়িত্ব শুধুমাত্র একজন ব্যক্তির উপর না, সমস্ত মুসলমানের উপরে, বিশেষ করে এই এরিয়ায় যারা নাকি আছেন তাদের সবার উপর প্রথম দায়িত্ব। এবং এই দায়িত্বটা পালন করতে গিয়ে একজন লিডিং পয়েন্টে থাকতে হয়, সেই লিডিং পয়েন্টটা আসবে হলো মসজিদের ইমামের কাছ থেকে। মসজিদের ইমাম হলো এই লিডিং পয়েন্টে থাকবেন, তিনি তিনি মেইন আর্কিটেক্ট হবেন, কিভাবে এই এলিয়ার মধ্যে দিনী এনভায়রনমেন্ট কায়েম করা যায়। সেই জন্য তাকে পূর্ণাঙ্গ তার হাতে পাওয়ার দিয়ে দেওয়া। আমরা যদি নিজেরা যদি ইমামদেরকে কন্ট্রোল করি, তাহলে জীবনেও সেখানে ইসলামিক এনভায়রনমেন্ট কায়েম হবে না। সেই জন্য তাকে পূর্ণ স্বাধীনতা, বরং হলো তার লিডিংয়ে আমরা সবাই হলো চলব। এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, সেখানে ইসলামিক এনভায়রনমেন্ট হওয়া অসম্ভব। সেই জন্য ইমামের পক্ষ থেকে আসবে, এবং ইমামকে আমরা ইমাম মেনে তার গাইডলাইন্সে আমরা হলাম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করব। বিশেষ করে আমাদের পরিকল্পনাটা থাকবে হলো ইয়ুথ ভিত্তিক, চিলড্রেনদেরকে আমরা মেইন টার্গেট করব, ইয়ুথদেরকে মেইন টার্গেট করব, ফিউচার জেনারেশনকে মেইন টার্গেট করব। সেখানে বেশি বেশি করে হলো এলেমের হালাকা করা, হালাকায় এলেম করা, সেখান থেকে মানুষ নলেজেবল হবে। সেখানে হলো ইসলামিক এনভায়রনমেন্টে হলো ফ্যামিলি গ্যাদারিং করা। এখন মুশকিল হলো কি, যে প্রত্যেকটা মসজিদের একই অবস্থা দেখা যায়, যে মসজিদের লোকাল মুসল্লিরা দিনই কোনো অ্যাক্টিভিটিসে বসেন না। এটার কিছু কারণ আছে, আপনারা মন বেজার করেন না, আমি যেটা সত্য কথা বলতেছি, কিছু কিছু মানুষ বসেন না কি জন্য, যে ইমাম সাহেবের চেকে হলো আমি সাইন করি, তার রিজিক তো আমার হাতে, এই ব্যাটার কথা কি শুনব, এই জন্য কিছু মানুষ বসেন না। কিছু মানুষ মনে করেন যে ইমাম সাহেবের চান্দা তো আমরা দেই, তার বেতন তো আমাদের চান্দার থেকে আসে, তার কথা কি শুনব, এখান থেকে আমাদের মিসগাইডটাও হলো শুরু হয়। আর কিছু কিছু মানুষ মনে করেন উনি তো আমাদের মানুষই, ওনার কথা আর কি শুনব। এই জন্য লোকাল মানুষরা, প্রত্যেকটা মসজিদে একই সমস্যা, লোকাল মানুষরা দিনই কোনো অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে না। যতক্ষণ পর্যন্ত এগুলো চেঞ্জ আমাদের না হবে, দেখেন আপনার মনে বেজার হয়েন না, আমি যেটা মেইন রোগ সেইটার কথা বলতেছি দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে। সেই জন্য আমাদের এই প্রবলেমগুলো আজকে ক্রিয়েট হয়ে যাচ্ছে, লোকাল মানুষকে বেশি টার্গেট করা, লোকাল মানুষের পিছনে হলো কিভাবে তাদেরকে হলো দিনের দিকে নিয়ে আসা, তাদের বাড়ি বাড়ি যাওয়া, নক করা, তাদেরকে বিভিন্ন অকেশনে হলো জড়িত করা, আস্তে আস্তে চেঞ্জ হবে। এইভাবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। জি আঙ্কেল, দেখেন ধূমপান তো হারাম, কিন্তু ধূমপান ওর অজু ভঙ্গের কারণ না, যে কারণে অজু ভঙ্গ হয় সেই কারণ ধূমপান না। সেই জন্য কেউ যদি ধূমপান করে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু কারাহাতের সাথে মুখে দুর্গন্ধ আছে, এই জন্য কারাহাত হবে, মকরু হবে তার নামাজ, কিন্তু নামাজ হয়ে যাবে, অজু নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা একটু দোয়া করি, আজকে বক্স দিবেন না, সুন্দর প্রশ্ন করেছেন, শবে বরাত শবে মেরাজ উপলক্ষে ইবাদত করা কি ঠিক আছে, এবং ওই দিনের সময় আল্লাহ তাআলার ইবাদত করা কি ঠিক হবে, বেতরের নামাজ পড়ার সময় যদি ভুলে দোয়া কুনুত না পড়ে অন্য কোনো সূরা পড়লে বেতরের নামাজ কি ঠিক হবে, নাকি আবার বেতরের নামাজ পড়তে হবে, নামাজের ওয়াক্তের সময় ও ওয়াক্তের সময়ের 5-10 মিনিট আগে কি নামাজ পড়া যাবে, মহিলারা মারা যাওয়ার পর আতর কি দেওয়া যাবে। সুন্দর প্রশ্ন করেছেন, এগুলো জানার মতো, ধন্যবাদ বোনকে আপনার এই সুন্দর জানার জন্য। দেখেন শবে মেরাজ দীর্ঘ দুই সপ্তাহ হল বাইতুল আমান মসজিদে, ওমর ফারুক মসজিদে এই শবে মেরাজের উপর আলোচনা করছি। যেহেতু গত বছর দীর্ঘ আলোচনা আমি এখানে করেছিলাম শবে মেরাজের উপর, এই জন্য আর একই আলোচনা দ্বিতীয়বার এই বছর করিনি। শবে মেরাজের ডেট সম্পর্কে সহি কোনো বর্ণনা নাই। তাফসীরে কুরতুবিতে বিরাট অপিনিয়ন, সেটা কোন রাতে কোন মাসে কোন বৎসরে হয়েছে, বিরাট দ্বিমত রয়েছে সাহাবায়ে কেরামের মাঝে। সেই জন্য শবে মেরাতের ডেট যেহেতু ফিক্স নাই, আর শবে মেরাতের স্পেশাল কোনো ইবাদত নাই, স্পেশাল কোনো নামাজ নাই, স্পেশাল কোনো রোজাও নাই। এখন যদি বলেন যে করলে কী হবে, যেই জিনিস কোরআন হাদিসে প্রুফ নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, সেই জিনিস করার নামই হলো বেদাত। সুতরাং শবে মেরাজের কোনো ভিত্তি নাই। শবে বরাত, শবে বরাত আসলে হাদিসে যে পরিভাষাগুলো আসছে সেটা হলো নিসফ শাবান, শাবান মাসের ১৫ তারিখের রাত। এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। শব মানে রাত, বরাত মানে ভাগ্যের রাত, ফার্সি ভাষার ওয়ার্ড এটা। কিন্তু আসলে এই রাতটাকে কোরআন হাদিস বা ইসলামিক ওয়ার্ডে বলা হয় নিসফে শাবান। নিসফে শাবানের যে হাদিসগুলো আসছে সেই হাদিসগুলোর কোনো কোনো হাদিসের স্ট্যাটাস হলো হাসান পর্যায়ের, হাসান পার্ট অব দ্য সহি, আর কিছু কিছু হাদিস আছে সেগুলো হলো জঈফ। সেই জন্য মুহাদ্দিসিনে কিরামদের কেউ কেউ গ্রহণ করেছেন, কেউ কেউ গ্রহণ করেন নাই। সেই জন্য সহি কথা হলো নিসফে মিন শাবানের ইবাদতের কিছু হাদিস যেহেতু হাসান পর্যায়ের, সেই জন্য কেউ যদি ইবাদত বন্দেগি করে এটা কোনো দোষের ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটি বিষয় হলো দোষের বিটা, সেটা হলো কালেকটিভলি ইবাদত, এটা হলো দোষের বিষয়। কালেকটিভলি ইবাদতের অর্থ হলো মসজিদে বিরাট মাহফিল করা, সারা রাত জেগে একসাথে ইবাদত বন্দেগি করা, লাইটিং করা, হালুয়া রুটি করা, এগুলো হলো বেদাত। কেউ যদি সারা রাত জেগে ইবাদত বন্দেগি করে, পরের দিন যদি রোজা রাখে ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি না, তাকেও বেদাত বলা যাবে না। অনেকে হলো সেটাকেও অস্বীকার করে, হাদিস হলো হাসান পর্যায়ের। আল্লামা ইউসুফ কারজাবি দামাত বারাকাতুহুম এর উপর ডিটেলস হলো লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন বেশ কয়েকটি হাদিস নিয়ে আসছেন যেটা নাকি হাসান পর্যায়ের। সেই জন্য তিনিও বলেছেন যে এটার ইন্ডিভিজুয়ালি যদি কেউ আমল করে হাসান হাদিসের উপর, এই জন্য তাকে বেদাত বলা যাবে না। তবে কালেকটিভলি ইবাদত, এটা বেদাত, অনুষ্ঠান করা এটা হলো বেদাত। জি জি, উনিও বলছেন এবং বড় 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 যারা স্কলার আছে, নাসিরুদ্দিন আলবানি সাহেব, ইউসুফ কারজাবি, ইউসুফ কারজাবি তো বর্তমান বিশ্বের একজন সেরা আলেমদের একজন, বেতেরের নামাজের পড়ার সময় দোয়া কুনুত ভুলে গেলে, দেখেন দোয়া কুনুত পড়া এটা হলো ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছে করে কেউ সেরে দেয় তখন হলো একটু মুশকিল, আর যদি ভুল করে সেরে দেয় তখন তার জন্য হলো সেজদায় সহবু দিলে নামাজ হয়ে যায়। কেউ যদি বেতেরের নামাজে দোয়া কুনুত পড়তে পারেন নাই, ভুলে গেছেন, রুকুতে চলে গেছেন, অথবা সেজদা করা হয়ে গেছে তখন মনে হয়েছে যে আমি দোয়া কুনুত পড়ি নাই, নামাজকে আর রিপিট করা লাগবে না, নামাজে শুধু সেজদা দিয়ে দিলেই হয়ে যাবে, আর এই জন্য কোনো অন্য কোনো সুরা পড়া লাগবে না, যেহেতু সেজদা হলো এর অল্টারনেটিভ। আর ইচ্ছে করে যদি কেউ ছেড়ে দেয় ওয়াজিবকে তখন হলো নামাজকে রিটার্ন পড়তে হয়, দ্বিতীয়বার পড়তে হয়। আচ্ছা, যদি নাই জানেন, বেতের যদি দোয়ায় কুনুত কেউ না জানেন, তখন হলো ওনার যে দোয়াটা জানা আছে সেইটাই পড়বেন, যেহেতু জানে না বেচারা, এবং আল্লাহর কাছে শেখার চেষ্টা করবেন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন এবং জলদি জলদি শেখার চেষ্টা করবেন। নামাজের সময় হওয়ার পূর্বে ১০-১৫ মিনিট পূর্বে কি নামাজ পড়া যায় কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক আয়াত নাজিল করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবাম মাওকুতার তাফসীর করেছেন, আই আল আক্তাম মুআইয়ানান, যে নামাজকে আল্লাহ পাক নির্ধারিত টাইমে ফরজ করেছেন। এবং কোরআনে কারিমাতে 4-5 জায়গায় নামাজের টাইম সম্পর্কে আলোচনা আছে। এক জায়গায় আছে সূরাতুল বনি ইসরাইলে, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, এই আয়াতে নামাজের টাইমিং বলা হয়েছে। 18 পারার শেষ পেজে, শেষ রুকুতে নামাজের টাইমিং বলা হয়েছে। সূরাতুর রুমের 3rd রুকুতে, অর্থাৎ 21 পারার 5th পেজে নামাজের টাইমিং সম্পর্কে বলা হয়েছে। আরেকবার বলা হয়েছে সূরাতুল কফ 26 পারায়, সূরাতুল কফের লাস্ট রুকুতে নামাজের টাইমিং সম্পর্কে বলা হয়েছে। সুতরাং বোনরা, নামাজের টাইমিংয়ের আগে নামাজ পড়লে নামাজ ইনভ্যালিড হবে। দেখেন, আপনার কমন সেন্স বুঝি আমরা, আমার একটা ইন্টারভিউ হবে, আমি পরীক্ষা দেব, পরীক্ষা শুরু হবে 9:00, আমি যদি 8টার সময় পরীক্ষা দিতে চাই, পরীক্ষা নিবে না। আবার পরীক্ষা 8:00 থেকে 10:00 পর্যন্ত চলবে, আমি যদি 11টার সময় পরীক্ষা দিই, এটা ইনভ্যালিড হবে না। নির্ধারিত টাইম, দুনিয়ার ক্ষেত্রেও তো নির্ধারিত টাইম ফলো করতে হয়। এই জন্য ইবাদতে, বিশেষ করে নামাজে নির্ধারিত টাইম, ফর এক্সাম্পল আপনি মনে করেন রোজার জন্য নির্ধারিত টাইম আছে, কেউ যদি রমজানের আগে রোজা রাখে, এটা রমজানের রোজা বলে গণ্য হবে? হজ হলো মেইন পার্ট, হলো আরাফা, উকুফে আরাফা, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে যেতে হবে। কেউ যদি একদিন আগে যে আসে, তার হজ হবে না। এই জন্য নামাজ নির্ধারিত টাইমেই পড়া লাগবে। এটা শুধুমাত্র যদি কেউ সফরে বের হয়ে যায়, সফরের যদি হুকুম হয়, অর্থাৎ হলো সফর 48 মাইল, 48 মাইল ইকুয়াল টু 77 কিলোমিটার, এত দূরে যদি কেউ যান, তখন তার জন্য কসর নামাজ হয়। কসর নামাজ যদি হয়, ইমামে আহমদ ইবনে হাম্বাল, ইমামে শাফি রাহিমাহুল্লাহ, ওনাদের ওপিনিয়ন হলো যারা মুসাফির হয়, মুসাফিররা 2 নামাজকে কম্বাইন্ড করতে পারে, অর্থাৎ হলো জহর আসর কম্বাইন্ড করতে পারে, মাগরিব এশা কম্বাইন্ড করতে পারে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কম্বাইন্ড শুধু আরাফা মুজদালিফাতে, শুধু আরাফা আর মুজদালিফাতে করা যাবে, অন্য কোথাও করা যাবে না। সেই জন্য যদি কসরের নামাজ যদি হয়, সফর যদি হয়, মুসাফির যদি হয়, অ্যাকর্ডিং টু দ্য ইমাম শাফি আহমদ ইবনে হাম্বালের ফেকা অনুযায়ী, তারা হলো 2 নামাজ কম্বাইন্ড করতে পারবে, জহরের সময় অথবা আসরের সময়। তাও হলো শর্ত কি, নিজের শহর সেরে যাওয়ার পরে। ফর এক্সাম্পল আপনি যাবেন হলো অটোয়া, আপনি আসেন টরেন্টো সিটিতে, টরেন্টো সিটি যখন ক্রস করে পিকারিংয়ে গেলেন, আপনি পিকারিংয়ে যে ওই নামাজকে যদি পড়েন কম্বাইন করতে পারবেন, টরেন্টো সিটির ভিতর পারবেন না, এই জন্য এটা ইনভ্যালিড হবে। ও, কোথাও গিয়ে সর্বোচ্চ যদি কেউ 15 দিন বা তার ঊর্ধ্বে থাকে, তখন মুকিম হয়ে যায়, আর এর নিচে থাকলে সে মুসাফির থাকে, 15 দিনের কম থাকলে মুসাফির থাকে। না না, তখন মুকিম, প্রথম দিন থেকে মুকিম, 15 দিন অথবা এর ঊর্ধ্বে থাকার নিয়াত করে গেলেই মুকিম। মুকিম মানে আপনার লোকাল রেসিডেন্ট, নিজের বাপের বাড়িতে কখনোই হলো মুসাফির হয় না। আপনার দেশে তো একটা নিজের বাপের বাড়ি আছে, নিজের বাড়ি আছে, ওখানে কখন ওটা অত্নি আসলি বলা হয়, ওটাতে কখনোই মুসাফির হয় না। যেই শহরে আমি স্থায়ীভাবে থাকি না, যেখানে বাড়ি ঘর নাই, টেম্পোরারি আসি, সেখানে মুসাফির হয়। যেমন আমরা মক্কাতুল মুকাররমায় যাই, আমরা রেসিডেন্ট না, ওখানে এটা ভিজিটিং হিসাবে যাই, হজের জন্য, উমরার জন্য যাই, ওখানে মুসাফির, আমরা কোনো দেশ বেড়াতে গেলাম সেখানে আমরা মুসাফির, কিন্তু বাংলাদেশে যখন বাপের বাড়ি যাই, গ্রামের বাড়ি, তখন হলো আমি আসল জায়গাতে। এটা অতনে আসলি বলে, অতনে আসলিতে কখনোই, মানে আসল বাড়ি কখনোই হলো মানুষ মুসাফির হয় না। আর মা বোন যারা আছেন, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে তার অতনে আসলি হয়ে যায়, সেই জন্য তারা স্বামীর বাড়িতে কখনোই মুসাফির হবেন না। স্বামীর বাড়িতে 10 বছর পরে গেলেও, আপনার 2 দিনের জন্য গেলেও সেখানে পুরা নামাজ। মহিলারা যারা যাওয়ার পর, সরি, মহিলারা মারা যাওয়ার পর আতর কি দেওয়া যাবে? সুন্দর কথা বলেছেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণিত আছে। তিনি মসজিদে নববীতে বসে আছেন, তখন মসজিদে নববী এত সুন্দর ছিল না। এক মহিলা পারফিউম লাগিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক পর্যন্ত পারফিউমের গন্ধ আসছে। তখন এই মহিলাকে তিনি বললেন যে তুমি বাড়িতে যাও, বাড়িতে যেয়ে গোসল করে পারফিউমের গন্ধ দূর করে তারপরে হলো তুমি আসো, কারণ আমি নবী আলাইহিসসালামের কাছে এমনই শুনেছি। মহিলারা যখন বাইরে বের হয় তারা যেন পারফিউম ইউজ না করে। এর দ্বারা হয় কি, এর দ্বারা হলো কি, দুষ্ট পুরুষদের অন্তরের ভিতর বিভিন্ন ধরনের কুমন্ত্রণা সৃষ্টি হয়। মহিলারা বুঝতে পারবেন না পুরুষদের মন কতটা হলো দুষ্টামি থাকে না মনের ভিতর, সেই জন্য দুষ্ট পুরুষদের মনের ভিতর যেন কুমন্ত্রণা সৃষ্টি না হয়। মহিলাদের হুকুম হলো যেই জিনিস জীবদ্দশাতে বৈধ না, মৃত্যুর পরেরও সেই জিনিস বৈধ না, এটি হলো হুকুম। সুতরাং পারফিউম এটা জীবদ্দশাতে যেমন নাকি তাদের জন্য অনুপযোগী বাইরে আসার সময়, সুতরাং মৃত্যুর পরেও, মৃত্যুর পরেও তো এই লাশটা কবরে নিয়ে যাবে, কবরে যখন লাশটা নেবে তখন পুরুষই নেবে, পুরুষই কান্ধে লাশটা নেয়, কিন্তু সুতরাং পুরুষদের নাকে এই গন্ধ আসবে, সেই জন্য কোনো ধরনের পারফিউম নারীদের ডেড বডিতে ইউজ না করা, এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আর কোনো কোশ্চেন থাকলে নেক্সট উইক। হ্যাঁ, সুন্দর, এক বোন একটা সুন্দর কোশ্চেন করেছেন। বিশেষ করে আমরা যখন রান্না বাড়া করি, আমাদের খাবারটা কিন্তু খুব দুর্গন্ধময়, এটা আমরা যেহেতু খাই এটা আমরা বুঝতে পারি না, কিন্তু অন্যরা কিন্তু টের পায় যে আমাদের খাবারগুলো খুব দুর্গন্ধময়। কোনো বোনের যদি কাপড় এই রান্নার কারণে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা দূর করার জন্য পারফিউম ইউজ করেন, এটা শরীয়ত বাধা নাই। এটা তো আপনি মেডিসিনের মতো, এটা মেডিসিনের হুকুম, আপনি দুর্গন্ধটা হলো দূর করতে গেলেন, এই জন্য এটা কোনো দুর্গম। তবে হ্যাঁ, মা বোনরা পারফিউম ইউজ করতে পারবেন ঘরের ভিতরে, স্বামীর সামনে, ছেলেমেয়ের সামনে, এখানে কোনো ধরনের পারফিউম, শুধু অ্যালকোহল না হলেই হলো, অ্যালকোহল ফ্রি যে কোনো পারফিউম তাদের ঘরে মাহরমের সামনে জায়েজ আছে। শুধুমাত্র গাইরে মাহরম, যাদের সাথে বিয়ে জায়েজ আছে, এইরকম পুরুষদের সামনে যাইতে হলে তাদের এই রেস্ট্রিকশন। আর যদি শুধু মহিলাদের গ্যাদারিং হয় সেখানে রেস্ট্রিকশন নাই, বাড়ির ভিতর সবাই মাহরম সেখানেও কোনো রেস্ট্রিকশন নাই। এক বোন, আমাদের মহতারাম বোন প্রশ্ন করেছেন যে এটা শরম লজ্জার কথা না, পুরুষেরও হয় নারীদেরও হয়, যে আমরা কোনো সময় একদিন 2 দিন গোসল করতে পারি না, এরকম সিচুয়েশন আসে, তখন দেখা যায় হলো বগলটা খুব দুর্গন্ধময় হয়ে যায়। এই বগলটা যখন দুর্গন্ধ হয়ে যায়, এটাকে দূর করার জন্য আমরা যে কী ইউজ করি, ডিওডোরেন্ট যে ইউজ করি, এইটাকে যদি অ্যালকোহল ফ্রিটাই শুধু আপনারা একটু দেখে নেবেন, দেখে বোনরাও ইউজ করতে পারবেন, পুরুষরাও ইউজ করতে পারবেন। দেখেন, যেই পারফিউমটা হারাম করা হয়েছে নারীদের বাইরে যেতে, সেটা হলো এক্সট্রা পারফিউম, যেটা দুর্গন্ধ দূর করার জন্য, এগুলো না, একটা ফ্যাশন করার জন্য যেগুলো করা হয়, এগুলো সম্পর্কেই হলো নিষেধাজ্ঞা জারি হয়েছে। দশজন আশার মুবাশশারা, সবগুলার নাম তো এখন আমার মনে আছে, খুলাফায়ে রাশেদা চারজন, আবু ওবাইদা ইবনুল জাররাহ পাঁচজন, সাআদ বিন আবি ওয়াক্কাস, সাআদ বিন মুআদ কয়জন হলো, আবু ওবাইদা না না হুজুর না, হুজুর তো নবী, জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু একজন, আর নবী আলাইহিসসালাম জি, আর সমস্ত সাহাবীরা যে জান্নাতি হবে এই সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারিমায় সূরাতুল হুজুরাতে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পাক তাদের দিলের পরীক্ষা নিয়েছেন, হুজুরাত ২৬ পারায় সূরায়ে হুজুরাত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পাক সাহাবেদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, এখন পরীক্ষা নিলেন পাশ করছেন কিনা, পরীক্ষা দিয়ে কি সবাই পাশ করে, আল্লাহ রেজাল্টও দিয়ে দিয়েছেন, কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের সবার অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ পেয়েছি, তাহলে রেজাল্ট পাশ করেছেন, এখন পাশ করে অনেকে পাশ করে কমিউনিটি কলেজেও ভর্তি হতে পারে না, আবার অনেকে ফুল স্কলারশিপ নিয়ে দুনিয়ার নামি দামি ইউনিভার্সিটিতে তারা হলে মেডিকেল সায়েন্সে চান্স পায়, পাশের মধ্যে কম বেশি আছে না, সাহাবায়ে কেরাম তো পাশ করলেন বুঝলাম, এখন তারা কোন ধরনের পাশ করলেন, আল্লাহ পাক পরের ওয়ার্ডে সেটা বলে দেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের সবার জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, ওয়া আজরুন আযীম, এবং বড় ধরনের বিনিময় অর্থাৎ জান্নাতুল ফিরদাউস, উলাইকা বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জামাতে সাহাবাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত সাহাবা এর অন্তর্ভুক্ত, সুতরাং সমস্ত সাহাবা জান্নাতে, সঠিক হিসাব দেওয়া মুশকিল যেহেতু কোনো সঠিক হিসাব নাই, তবে বিজয় হাজার ভাষণে 1,25,000 থেকে 1,50,000 সাহাবি উপস্থিত ছিলেন, তবে সব সাহাবি কিন্তু বিদায় হজে নবী আলাইহিসসালামের সাথে ছিলেন না, বহু সাহাবি মদিনাতে ছিলেন, বহু সাহাবি মক্কাতে ছিলেন, বহু সাহাবি, তো অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় যে 2,00,000 থেকে 3,00,000 ভিতরে সাহাবায়ে কেরামের সংখ্যা, আর রাদিয়াল্লাহু আনহুম আরদু আন, আল্লাহ পাক বারবার বলেছেন আমি আল্লাহও রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি খুশি হয়েছে, আল্লাহ যাকে যার উপর খুশি হয়েছেন তাকে কি জাহান্নামে দিবেন, এই আয়াতও ইঙ্গিত করে সমস্ত সাহাবি জান্নাতি, যদি তাদের মিস্টেক হয়েছে আল্লাহ পাক সেই মিস্টেক তারা ক্ষমাও চেয়েছেন মা আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন, সেই জন্য সাহাবায়ে কেরামের কোনো ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করার অধিকার কোনো উম্মতের নাই, আল্লাহ যাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি তার সমালোচনা করার কে, আমাদের জাহান্নামে যাওয়া নিশ্চিত, জান্নাতে যাওয়া আল্লাহর দয়ার উপর নির্ভরশীল আমাদের বেলায়, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, নবী ঘোষণা দিয়েছেন, সুতরাং সাহাবায়ে কেরাম সেই তবকার মানুষ, এরা আল্লাহর সিলেক্টেড পারসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর জন্য কারা উপযোগী সহযোগী হিসেবে তাদেরকে সাহাবি বানাইছেন, আমার মাঝে আপনার মাঝে যদি সাহাবা হওয়ার যোগ্যতা থাকতো তাহলে আল্লাহ এই যুগে না পাঠা আমাকে হুজুরের যুগেই পাঠাতেন। আমরা একটু দোয়া করি, বক্স হাঁটাইছেন, আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি, اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار توفنا مسلما والحقنا بالصالحين ইলাহ আলমিন রব্বুল আলমিন, আমরা কতগুলি গুণাগার বান্দা দীর্ঘ সময় কোরআন কারিমা নিয়ে দিন সম্পর্কে আলোচনা করে তোমার শাহী দরবারে গুণার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি, রব্বুল আলমিন তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও, এ আল্লাহ গুণার দিকে লক্ষ্য করলে তো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না, রব্বুল আলমিন তুমি তো রহমান রহিম করিম গফুর সত্তার, এ আল্লাহ তোমার এই গুণবাচক নামগুলোর উসিলে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও, রব্বুল আলমিন আল্লাহ কোরআনে করিমা যে হেদায়তের জন্য তুমি নাজিল করেছো এই সহি বুঝটা তামাম উম্মতে মোহাম্মদীকে তুমি দান করো। এ আল্লাহ, উম্মতে মোহাম্মদী আজ কোরআন থেকে দূরে সরে গেছে, সুন্নাহ থেকে দূরে সরে গেছে, এই জন্য উম্মতে মোহাম্মদী আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এ আল্লাহ, আমাদের এই ধ্বংসের জন্য আমরা নিজেরাই দায়ী। এ আল্লাহ, আমরা যারা নিজেরা দিনদারের দাবিদার, আমাদের মাঝেও কোরআন নাই, সুন্নাহ নাই। রব্বুল আলমিন তমাম উম্মতে মোহাম্মদীকে তৌবা করে কোরআন হাদিসের পানে ফিরে আসার তৌফিক দান করো। রব্বুল আলমিন, ইয়া আল্লাহ, ঘরে ঘরে ইয়া আল্লাহ তুমি কোরআনের হাফেজ, কোরআনের মুফাসসির, ইয়া আল্লাহ রসুলের হাদিসের মুহাদ্দিস তুমি ঘরে ঘরে পয়দা করে দিও, ঘরে ঘরে দিনের দায়ী পয়দা করে দিও। ইয়া আল্লাহ, আমরা যেন সবাই ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে ইয়া আল্লাহ মৃত্যু অবধি নেক আমল করে যেতে পারি সে তৌফিক তুমি দান করো। সারা দুনিয়াতে যত ইসলামিক এনভায়রনমেন্ট, ইসলামিক এদারা কায়েম হয়েছে, সমস্ত এদারাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করো, সবগুলোকে ইয়া আল্লাহ তুমি ইসলামিক এনভায়রনমেন্ট কায়েম করার তৌফিক দান করো, ইসলামিক পরিবেশ তো কায়েম করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি এই মসজিদখানাকে কবুল ও মঞ্জুর করো, এই মসজিদের যত হাজত আছে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দেও। ইয়া আল্লাহ, এই মসজিদের মুসল্লিদের অন্তরের মাঝে আল্লাহ তুমি ঐক্যবদ্ধতা, ইয়া আল্লাহ তাদের অন্তরের মাঝে আল্লাহ তুমি ইউনিটি পয়দা করে দিও। আল্লাহ, আল্লাহ সবাকে আল্লাহ সুন্নাতের মোত্তাবে বানা দিও। আল্লাহ, আল্লাহ এই মহল্লাকে তুমি মদিনাতু তাইয়েবার মহল্লার মতো বানা দিও। আল্লাহ, মুসল্লিদেরকে সোনার মদিনার মুসল্লির মতো বানা দিও। আল্লাহ, ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনারা আপনারা যারা লোকাল আছেন, ও তাহলে তো আরেকটু ওয়াজ করতাম।
ওয়ালাইকুম, ভালো আছেন?
আচ্ছা, নাস্তা আসতে নাকি একটু দেরি আছে, এই জন্য আমরা একটু অপেক্ষা করি। ওকে, অসুবিধা নেই, অসুবিধা নেই। জি, যারা আপনারা লোকাল আছেন, আমি একটা আহ্বান করি, যেটা আঙ্কেলও আগে আহ্বান করেছেন, আপনাদের লোকাল মুসল্লি কিন্তু কমে যাচ্ছে, এই জন্য আপনাদের কিছু ফিকির করা দরকার। এখন বলবেন যে সকালবেলা, আগেও তো সকালবেলাই তাও তাফসির হতো, তাই না? আগে দেখতেন আপনাদের লোকাল মুসল্লি বেশি ছিল, এখন সব হলো ইমিগ্রেন্ট আর ফরেনার, তাই না? এই জন্য আপনারা এইটা নিয়ে একটু পরিকল্পনা করেন, ফিকির করেন, চিন্তাভাবনা, কেন কমলো আর কীভাবে বাড়ানো যায়। যদি আমাদের সহযোগিতা লাগে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ।